শুরু হচ্ছে অনুষ্ঠান রেশম কথা। নিবেদনে কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান বহরমপুর। নমস্কার বন্ধুরা, এই অনুষ্ঠানে স্বাগত। এ কথা তো আমরা সকলেই জানি যে আমাদের জেলা এবং তার আশেপাশের জেলায় নানান জায়গায় রেশম চাষ হয়। রেশম চাষ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো ভালো মালবেরি পাতা। সেক্ষেত্রে মালবেরি পাতা পেতে গেলে তো ভালো মাটির প্রয়োজন। আপনার জমি যদি সঠিকভাবে তৈরি না হয় তাহলে কি করে প্রচুর পরিমাণে পাতা দেবে সে? তার জন্য প্রয়োজন আপনার জমির সঠিক রক্ষণাবেক্ষণ এবং আপনার জমির সঠিক পরীক্ষা। আর মাটি পরীক্ষার জন্য সেন্ট্রাল সেরিকালচার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট সব সময় আপনাদের পাশেই আছে। ভালো মালবেরি পাতা পেতে গেলে কি কি ধরনের পদ্ধতি নেওয়া উচিত, কি কি ধরনের মাটি পরীক্ষা করা উচিত, এ নিয়ে আমরা আগেও আরেকদিন জানিয়েছি। সেদিন অনেক কথাই বাকি থেকে গেছিল, আজ জানব বাকি কথা। আর এ বিষয়ে জানাচ্ছেন সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সয়েল সায়েন্স বিভাগের সায়েন্টিস্ট ডি ডক্টর রঞ্জিত কর।
জমি এক একরও নয়, তাতে এত আমদানি কি করে?
কেবল জমি দেখলেই তো হয় না, তাতে কিসের চাষ করা হচ্ছে তা দেখতে হয়। আমি রেশম চাষ শুরু করি, 40 দিনে অনেক টাকা আয় করি। আপনার জমি থেকে ভালো আয় পেতে হলে রেশম চাষ আরম্ভ করুন। এ বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে কেন্দ্রীয় রেশম পর্ষদ অথবা রাজ্য রেশম বিভাগের সাথে যোগাযোগ করুন।
এবার উনি ঘরে চলে আসবেন, ওনার ঘরে এসে খবরের কাগজের, এখানেও আমরা ফ্রেশ খবরের কাগজ, মানে এই নয় যে ওই ডেটেরই খবরের কাগজ হতে হবে, আগের ডেটের হলেও হবে, কিন্তু তাতে যেন পড়া ছাড়া অন্য কোনো ব্যবহার না হয়ে থাকে। কারণ ওই একই ব্যাপার, মশলা টসলা রাখলে তো কন্টামিনেশন হতে পারে। তো সেই একটা খবরের কাগজ নিয়ে ওই মাটিটা ওর উপরে পুরো ঢেলে দিলাম, যে মাটিটা আমি নিয়ে এসেছি সেই মাটিটা কিন্তু এখনো ভালো করে মেশানো হয়নি, সেজন্য দু হাত দিয়ে মাটিটাকে ভালো করে মেশাতে হবে। এবং মেশানোর সময় হাতে যেগুলো মানে বড় কাকড়, পাথরের টুকরো বা শিকড়, মানে মরা শিকড় বা এই ধরনের যেগুলো হাতে আসবে, যতটা সম্ভব সেগুলো বাদ দেবেন এবং ভালো করে মেশাবেন। কারণ অতগুলো জায়গা থেকে নিয়ে, আগেই আমি বলেছি এটা কিন্তু একটা গড় করছে, যে ওর যে বিষমতাগুলো আমি কমাতে চাইছি, সেই জন্য এগুলোকে ভালো করে মিক্স করলাম। মিক্স করে হাত দিয়েই ওই কাগজের উপরে একটা ডিমের মতো মানে সিঙ্গল লেয়ারে মোটামুটি মানে ডিমাকৃতি করে ওই মাটিটাকে ইয়ে করলাম, লেপে দেওয়া বলতে পারেন, হ্যাঁ, মাটিটাকে এইভাবে। এবং আঙুল দিয়ে ওই যে একটা ডিমাকৃতি শেপ হলো মাটির যে পরিমাণটার, সেটাকে আমি আঙুল দিয়ে 4 ভাগে ভাগ করবো, এটাকে কোয়ার্টারিং বলা হয়। 4 ভাগে ভাগ করে কি করব, আমি দুদিকের কোয়ার্টারটা বাদ দিয়ে দেবো, 2 উল্টো দিকের কোয়ার্টার, 4টে কোয়ার্টার হলো তো 2 উল্টো দিকের কোয়ার্টার বাদ দিয়ে দেবো, আর 2 উল্টো দিকের কোয়ার্টারটাকে আবার মেশাবো, ভালো করে মেশাতে থাকবো। এবং মেশানোর সময় যে কাজটা আমি আগেও বলেছি, হাতে যেগুলো পাথরের হ্যাঁ বা এগুলো আসবে এগুলোকে বাদ দেবো, এবং আবার ওই একই জিনিস করব, আবার ওটাকে 4 ভাগে ভাগ করব, এবং মানে ডিমের মতো করে ওটা 4 ভাগে ভাগ করে তার 2টো কোয়ার্টার বাদ দেবো, আর 2টো কোয়ার্টার আবার মেশাবো। এইভাবে প্রসেসটা আমরা চালাতে থাকি মোটামুটি যখন 500 গ্রাম মতো, কারণ প্রতি স্টেপেই তো আমি ডিসকার্ড করছি, এই করতে করতে আমি 500 গ্রাম মোটামুটি আনুমানিক যখন পেয়ে গেলাম, এটা আমার সয়েল স্যাম্পলিং হয়ে গেল। সেটাকে আমি ওই রুম টেম্পারেচার, কোনো রোদে দিতে হবে না বা কোনো ওভেনে মানে উনুনে দেওয়ার দরকার নেই, আপনি ওই রুম ঘরের মধ্যেই ওইভাবেই মানে মাটিটাকে বিস্তৃত করে ছড়িয়ে দিয়ে পাতাটার উপরে মানে ওই যে খবরের কাগজের উপরে আপনার রেখে দিন, 5-6 দিনের মধ্যে এটা নর্মাল ড্রাইং হবে, সেইটাকেই আপনারা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিতে হবে। কিন্তু এক্ষেত্রে কোন চাষিদের মধ্যে, আমি একটা গ্রাম থেকে 20টা মাটির স্যাম্পল যাচ্ছে, একজনকে কিন্তু একটু লিডারশিপ নিতে হবে, আইডেন্টিফিকেশনটা ভীষণ জরুরি। আমি 20টা মাটিকে 20টা নাম্বারিং করে যেগুলো হয় 20টা নাম্বার পাঠিয়ে দিলাম, যিনি অ্যানালাইসিস করছেন তার কাছে তো কিছু, তার কাছে কতগুলো ফিগার, 7 নম্বর এই 8 নম্বর হয়, কিন্তু একজন চাষির তো 2টো জমিও থাকতে পারে, একটা জমি হয়তো তেঁতুল গাছের কাছে, একটা জমি হয়তো আম গাছের কাছে, হ্যাঁ। তো সেই যে লিস্টে সেভাবেই যে চাষির নাম, তার বাবার নাম, কারণ এমন দেখা যায় অনেক চাষির নাম এক, বাবার নাম থাকতে হবে, তার যদি ওই দাগ নাম্বার বা কিছু থাকে সেটা, যে কোন ডেটে মাটিটা নেওয়া হয়েছিল সেইগুলো, এগুলো আইডেন্টিফিকেশনগুলো ইন ডিটেল থাকতে হবে। হ্যাঁ, বা তার কোন ভ্যারাইটির দুধ প্রজাতি, কেউ হয়তো S1 করেন, কেউ 1635 করেন, দুটোর কিন্তু একই স্যাম্পল করলে হবে না, S1 আলাদা করতে হবে, 1635 আলাদা করতে হবে, মানে ভ্যারাইটি ওয়াইজ। এইগুলো কিন্তু মানে আইডেন্টিফিকেশনটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, নাহলে কিন্তু পরে, কারণ যেমন আমরা রক্ত পরীক্ষার ক্ষেত্রে হয়, একজনের রক্ত পরীক্ষার রেজাল্ট যদি আরেকজনের উপর প্রয়োগ করা হয় ওষুধ, সেই অনুযায়ী যেটা ম্যাসাকার হতে পারে, আমরা হয়তো মাটি বলে জিনিসটাকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু একই জিনিস মানে ক্ষতিটা কিন্তু গাছের হয়ে যাবে, কারণ একজনের মাটিতে হয়তো সত্যি অ্যাসিডিটি কিছু আছে, অন্য মাটিতে হয়তো নেই, যদি একই মানে ওই রকম হয়ে যায় যার অ্যাসিডিটি নেই সেই মাটিতে আমি লাইম দিয়ে দিলাম বা চুন দিয়ে দিলাম, সে তো ক্ষতি হবে গাছের জন্য। এই যে এই পদ্ধতিতে যেটা আমি বললাম, এটা হচ্ছে মাটির নমুনা সংগ্রহ, এটাই কিন্তু ভীষণভাবে চাষি ভাইদের দরকার, কারণ এটা কিন্তু ওনাদের পার্ট। এবং আমি যে পদ্ধতিটা বললাম, আশা করি আপনি সহমত হবেন যে এটা এমন কিছু এর মধ্যে বিরাট মানে কি বলবো কারিগরি ব্যাপার নেই যে চাষি ভাইরা করে উঠতে পারবেন না, কারণ এটা করা যায়, খুবই সাধারণ ব্যাপার, কারণ বিশ্লেষণের ব্যাপারটা ল্যাবরেটরির ব্যাপার। এবার যেটা বলছিলাম আমি, এটাই বলতে চাই যে এই যে নমুনা সংগ্রহটা, এটা আমার মনে হয় চাষি ভাইদের নিজেদের করে নেওয়াটাই ভালো, এবং যখনই এখানে ওনারা আসেন এই ব্যাপারটা আমরা ভীষণভাবে স্লাইড দেখিয়ে, ব্ল্যাকবোর্ডে দেখিয়ে, মাঠে নিয়ে গিয়ে করে দেখাই, যে আমরা ভীষণভাবে কনফিডেন্ট যে এটা ওনারা করতে পারবেন, এর মধ্যে বিশাল ভীষণ কঠিন কিছু কারিগরি ব্যাপার নেই। আর এটা যদি ওনারা অন্যদের উপর নির্ভর করতে থাকেন কিন্তু কাজটা পিছিয়ে যাবে। এরপর যেটা আমি বললাম না, যে মাটিটা ল্যাবরেটরিতে আসার পরে আমরা একটা চালনি বা শিপ বলে 2 মিলিমিটার শিপে ওটাকে করে নেই, সেটা আমি ওনাদের জন্য রাখলাম না, ওটা ল্যাবরেটরিতেই করে দেওয়া হবে। আবার আমরা চাইছি না যে ওনাদের আবার এক্সট্রা কিছু কিনতে হোক, এর জন্য ওনার যা আছে তাতেই হয়ে যাবে, ওনার কাছে চাষি ভাইদের কাছে কোদাল থাকে, খবরের কাগজটা আজকালকার সব বাড়িতেই পাওয়া যায়, শুধু পলিপ্যাকেট কিছু ফ্রেশ কেনা, এছাড়া আমি আর কিছু, কারণ আবার একটা শিপ কিনতে বলবো, কেউ কিনতে চাইবেন না বা আবার এটা কি কোথায় পাবেন, বিভিন্ন ব্যাপার, সেই জন্য আমি ওই ব্যাপারটা ছেড়ে রাখলাম, আমাদের যখন ল্যাবরেটরিতে পৌঁছাবে তারা সিডিং করে দেবে। এরপরে যে অংশটা থাকছে মাটি পরীক্ষার, এটা নমুনা সংগ্রহ, এটা ওনাদের পোর্শন, ওনারা চাইবো আমরা ওনারা নিজেরাই করুন বলে আমি এত বিশদভাবে আলোচনা করলাম। ওনার মাটিতে কতটা নাইট্রোজেন বা ফসফেট বা পটাশ বা সালফার আছে সেই দেখে আমরা সিদ্ধান্ত নেব ওনাকে বাড়তি কতটা দিতে হবে।
মা ভাইয়া, কত বছর মেয়েকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করলে, এবছর নতুন বাড়ি কিনেছো, কি করে?
বহুচক্রি পলিউর গুটির বদলে আমি শুরু করি দ্বিচক্রি পলিউর গুটির চাষ, তাতে চাষ ভালো হলো আর মুনাফাও বেশি। কেন্দ্রীয় রেশম পর্ষদের অনেক যোজনা আছে সাফল্যমূলক দ্বিচক্রি গুটি চাষের, বিস্তারিত জানতে হলে কেন্দ্রীয় রেশম পর্ষদ অথবা রাজ্য রেশম বিভাগের সাথে যোগাযোগ করুন।
এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই যে মাটি পরীক্ষার ভিত্তিক, কারণ আমরা সাধারণত যেটা আগে থেকে অনুসরণ করতাম, একটা জেনারেলাইজড ডোজ আমাদের আছে, যেমন যদি সেচ সেবিত জমি হয়, মানে যেখানে সেচের ব্যবস্থা আছে, এইরকম জমিতে তুত চাষ করতে গেলে আমরা বলতাম যে 336 কেজি নাইট্রোজেন, 180 কেজি ফসফেট, 112 কেজি পটাশ, এটা 1 হেক্টর জমিতে 1 বছরে দেওয়া হোক, সেই অনুযায়ী হিসাব করা হতো, 1 হেক্টর হলে এত, 1 বিঘে এলে কত, 2 বিঘে এলে কত, হ্যাঁ, এবং 20 মেট্রিক টন FIM গোবর সার। তা 20 মেট্রিক টন FIM আমরা এখনও বলছি মাটি টেস্ট করে আমি যাই পাই ওইটা যেন ওনারা দিয়ে যান, কারণ অর্গ্যানিক জৈব সার না দিলে কিন্তু মাটির শুধু পোষণের অসুবিধে হয় না, ওর মাটির যে স্বাস্থ্য সেটাও নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা ওই FIM ডোজটাই কিন্তু কোনো কম বেশি করতে চাইছি না, ওটা 20 টন যেমন দিয়ে যাচ্ছেন সেচের ব্যবস্থা থাকলে তাই দেবেন। কিন্তু সারের ব্যাপারটা হচ্ছে কি, আমরা কেন করছি ইনঅর্গানিক ফার্টিলাইজার আমরা হিসেব করে দিতে চাই, যে মাটিতে ধরুন পাশাপাশি 2 জন চাষি ভাইয়ের জমি, একজনের চাষিতে 250 কেজি নাইট্রোজেন আছে, আর একজন চাষি ভাইয়ের জমিতে অলরেডি 400 কেজি নাইট্রোজেন আছে, তাহলে দুজনেই যদি 336 কেজি নাইট্রোজেন দেন তাহলে নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। যদি যিনি 250 কেজি দিচ্ছে মাটিতে, যার মাটিতে 250 কেজি নাইট্রোজেন আছে, তার জন্য যদি 336 কেজি নাইট্রোজেন ঠিক হয়, তাহলে যার মাটিতে 400 কেজি নাইট্রোজেন সে 336 মানে বেশি দিচ্ছে, তার কম দেওয়া উচিত, এটা একটা যুক্তিযুক্ত কথা কিনা, আমরা এভাবেই জিনিসটাকে, সেই জন্যই আমরা মাটি পরীক্ষা ভিত্তিক আসছি। দেখা যেতে পারে কারো হয়তো 336 থেকে কমও দিতে হবে, সেক্ষেত্রে তার এই যে আমরা হ্যাজার্ডগুলোর কথা ভাবি, ইনঅর্গানিক সারটা তো কম করলো, তার খরচা কম হলো, প্রোডাকশন কিন্তু তিনি একই পেলেন, সারটা নষ্ট হলো না। আবার কারো ক্ষেত্রে হয়তো তিনি হয়তো জমিকে অবহেলা করেছেন, ঠিক মতো সার দেননি, ওনার কিন্তু উৎপাদন ক্ষমতা পেতে গেলে হয়তো 336 হবে না, যেহেতু তিনি আগে থেকে অবহেলা করেছেন, ওনাকে হয়তো 336 বেশি নাইট্রোজেন দিতে হতে পারে। এটাই হচ্ছে এই মাটি পরীক্ষা ভিত্তিক সার প্রয়োগের থিম বলুন বা আদর্শ বলুন, যেটাই বলুন, এটাই হচ্ছে এর কি বলবো আমি, হ্যাঁ, যে কেন করা হয়। এটা একটা কি আমার যদি জেনারেলাইজ ডোজ থাকে, আমি শুধু শুধু এত পরিশ্রম করে মাটি সংগ্রহ করব, অ্যানালাইসিস করব, তার জন্য খরচা আছে, সরকারি তো কেন করছি, কেন করছি যে আমি এই যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, সার প্রয়োগের যে ম্যানেজমেন্টটাকে আমি কোয়ান্টিটেটিভ করতে চাইছি, যাতে আমার সার নষ্ট না হয়, আবার কমও না পড়ে, আমার উৎপাদনটা আমার ঠিক থাকবে, এবং আমার যে ব্যবসায়িক যে লাভ সেটা যেন ঠিক থাকে। সার বেশি খরচা করে আমি শুধু নিজের ক্ষতি করছি না, আমি জমিটারও ক্ষতি করছি। আমি যদি ক্রমাগত বেশি পরিমাণে এই অজৈব সার দিতে থাকি, ওই জমিটা কিন্তু তার যে সহজাত উর্বরতা ক্ষমতা সেটা কিন্তু 10 বছর 15 বছর 20 বছর বাদে ওটা কমে যেতে থাকবে। তখন কিন্তু আমি যেটা পেয়েছি, আমার ছেলে বা নাতিপুতিরা সেই কিন্তু সার দিয়েও ওই উৎপাদনটা পাবে না। যে জন্যই আমরা এখন ভীষণভাবে এই মাটি পরীক্ষা ভিত্তিক সার প্রয়োগ, যে জন্য আমাদের নেশন ওয়াইড একটা টার্গেট নেওয়া হয়েছে যে ভারতবর্ষের যত কাল্টিভেবল ল্যান্ড সেখান থেকে এই তিন বছরে আপনার 248 লাখ সয়েল স্যাম্পল করা হবে, এবং অ্যানালাইসিস মানে সংগ্রহ করা হবে, তার বিশ্লেষণ করা হবে, তার রেকমেন্ডেশন সমেত আমরা সয়েল হেলথ কার্ড হোল্ডিং ওয়াইজ ইস্যু করা হবে 14 কোটি ফার্মারের, এবং এটা আমরা আরও ফেজ ওয়াইজ বাড়াতে থাকব। এবং সেই অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা সয়েল হেলথ কার্ড, আমরা সেরকমভাবে আমরা তুত চাষিদের জন্য আমরা আমাদের জন্য একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে আমরা এই বছরে এতগুলো করব, ওই বছরে আমরা সেভাবেই এগোচ্ছি, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের সব চাষির কাছে যেন, কারণ এটা দু একজনের কাছে পৌঁছে কিন্তু কোনো লাভ নেই, আমরা চাইছি এই পদ্ধতির মাধ্যমে সমস্ত চাষির কাছেই আমরা পৌঁছব, যে তার প্রত্যেকের জমির স্বাস্থ্য কার্ড, যেমন আমাদের আধার কার্ড হয়, এটা যেন থাকে, এটা একটা ইউনিক নাম্বার, তার নাম্বার পড়বে, এবং ওই কার্ডে তার মাটির স্ট্যাটাস কী সেটা থাকবে, মানে এই যে সময় সে মাটি সংগ্রহ করেছে মাটিটার অবস্থা কী ছিল, তাতে কোনো অসুবিধা ছিল কি না, যেমন অম্লতার কথা বলেছে, সেই অসুবিধাটা দূর করতে গেলে কী করতে হবে সেটাও থাকবে, এবং তার মাটিতে বিভিন্ন খাদ্যের, গাছের খাদ্যের পরিমাণ কতটা আছে, এবং তার উপর নির্ভর করে আমার কতটা করে খাদ্য আরও দিতে হবে, সেই সুপারিশগুলোও থাকবে। এটাই কিন্তু সয়েল হেলথ কার্ডের স্ট্রাকচার বা গঠন, সেটা আমরা প্রত্যেকটা চাষির কাছে পৌঁছে দিতে চাইছি, এবং সেই পথেই আমরা এখন হাঁটছি, উই আর অলরেডি অন দ্য ওয়ে, আমরা কাজ শুরু করে দিয়েছি বিভিন্ন জায়গায়।
মা ভাইয়া, কত বছর মেয়েকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করলে, এবছর নতুন বাড়ি কিনেছ কি করে?
বহুচক্রি পলুর গুটির বদলে আমি শুরু করি দ্বিচক্রি পলুর গুটির চাষ, তাতে চাষ ভালো হলো আর মুনাফাও বেশি। কেন্দ্রীয় রেশম পর্ষদের অনেক যোজনা আছে সাফল্যমূলক দ্বিচক্রি গুটি চাষের, বিস্তারিত জানতে হলে কেন্দ্রীয় রেশম পর্ষদ অথবা রাজ্য রেশম বিভাগের সাথে যোগাযোগ করুন।
সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সয়েল সায়েন্স বিভাগের সায়েন্টিস্ট ডি ডক্টর রঞ্জিত কর মাটি পরীক্ষা নিয়ে জানালে কিছু কথা। মালবেরি গাছের জন্য যে মাটি দরকার তাকে ঠিক কিভাবে তৈরি করবেন তা তো জানলেন আজকের অনুষ্ঠান থেকে। আমরা আশা করব রেশম চাষি ভাইরা, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন, তারা প্রত্যেকে এই নির্দেশ মেনে চলবেন এবং আপনার মাটিকে সঠিক করে গড়ে তুলবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। শুনলেন অনুষ্ঠান রেশম কথা, নিবেদনে কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান বহরমপুর।